أشهد أن لا إله إلا الله.
রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন, এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. উম্মাহাতুল المؤمنين বা মুমিনদের মায়েদের জীবনী এই সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। নবী মুমিনদের কাছে তাদের নিজেদের থেকেও অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ মুমিনদের মা। এখানে আউলা শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের অভিভাবক। তিনি মুমিনদের কাছে মুমিনদের নিজেদের জীবনের থেকেও বেশি ঘনিষ্ঠ এবং বেশি মূল্যবান। মুমিনরা নিজেদের ব্যাপারে যতটুকু সাবধান ও সচেতন, তার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক বেশি সাবধান এবং বেশি সচেতন। আর এমনটাই তো হওয়া উচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তার জীবন সম্পর্কে জানা ঈমানের পূর্বশর্ত। আমরা রাসূলের সীরাত পড়ি ঠিকই, কিন্তু একটা আফসোসের বিষয় হচ্ছে যতটা মনোযোগ দিয়ে সীরাহ পড়া হয় ঠিক ততটা মনোযোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন এবং তার পবিত্র সহধর্মিণীদের জীবনী জানা হয় না, পড়া হয় না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই আমাদের অজানা থেকে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী বা আজওয়াজে মুতাহহারাত রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর স্ত্রীগণ মুমিনদের মা। এমন কোন সন্তান আছে যে তার মা সম্পর্কে জানতে চায় না? যদি আমরা নিজেদেরকে মুমিন মনে করি, আমাদের কি উচিত নয় আমাদের মায়েদের কাহিনী সম্পর্কে জানা? অন্ততপক্ষে তাদের সবার নামটা কি আমরা বলতে পারবো? আমরা কি তাদের সবার নাম জানি? আমরা কি তাদের জীবনের শিক্ষণীয় ঘটনাগুলো জানি? আমরা কি তাদের বরকতময় জীবনের অসাধারণ ঘটনাগুলো জানি? রাসূলের সাথে তাদের বিয়ের বরকতে এই উম্মাহ কত বিপুলভাবে উপকৃত হয়েছে এটা কি আমরা জানি? ইসলামের জন্য উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারা কত ব্যাপক অবদান রেখে গেছেন সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? কাজেই যদি প্রশ্ন জাগে তাদের ব্যাপারে আমরা কেন জানব, এই প্রশ্নের বহু উত্তর আছে। প্রথমত, তারা আমাদের মা। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা কোরআনে তাদের প্রশংসা করে বলেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবী পত্নীগণ বা নবীর স্ত্রীগণ, তোমরা অন্য কোনো নারীদের মতো নও। অন্য কথায়, তোমাদের মতো আর কোনো নারীই নেই। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারাই হলেন নারীদের শ্রেষ্ঠ এবং আদর্শ রোল মডেল। তাদেরকে অনুকরণ এবং অনুসরণের মাধ্যমেই এই উম্মতের নারীরা মুক্তি পেতে পারে। আদর্শ পরিবার গঠনের জন্য তাদের দৃষ্টান্ত অনুসরণের কোনো বিকল্প নেই। পারিবারিক জীবনের জন্য তারা শ্রেষ্ঠ আদর্শ। উম্মাহাতুল মুমিনিন তাদের জীবনী জানতে হবে ঈমান অর্জনের জন্য, মুমিন হওয়ার জন্য। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের পূর্বশর্ত। একই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণীদেরকে ভক্তি করা, শ্রদ্ধা করা, তাদেরকে ভালোবাসা এবং তাদের দৃষ্টান্ত অনুসরণ করা, এটা তো রাসূলকেই ভালোবাসার নামান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে বলছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিজের জীবন, সম্পদ, সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানুষের থেকে আমি বেশি প্রিয় হব। সুতরাং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার স্বার্থে। যেসব কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হয়, তার অনেক কারণে উম্মাহাতুল মুমিনিন তাদের জীবনীও জানতে হয়। উম্মুল মুমিনিনদের জীবনী আমরা কেন জানব, এই বিষয়ে একটু পরেই আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে আসুন জেনে নেই উম্মুল মুমিনিনদের পরিচয় এবং বিশেষ মর্যাদা সম্পর্কে। প্রথমে জেনে নেওয়া যাক উম্মুল মুমিনিন এই শব্দের অর্থ কী। উম্মুল মুমিনিন এই কথাটির অর্থ হচ্ছে মুমিনদের মা, এটি একবচন। আর বহুবচনে বলা হয়ে থাকে উম্মাহাতুল মুমিনিন, যার অর্থ মুমিনদের মায়েরা। আমরা আগেই জেনেছি আল্লাহ তাআলা বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর স্ত্রীগণ মুমিনদের মা, এ কারণেই আমরা তাদেরকে মা বলে সম্বোধন করি। সরাসরি আল্লাহ তাআলা তাদেরকে এই যে সম্মানসূচক পরিভাষা দিয়েছেন, এই মর্যাদা পৃথিবীর আর কোনো নারীর ভাগ্যে জুটেনি। সুতরাং যিনি সত্যিকারের মুমিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন এবং তার স্ত্রীদেরকে মায়ের মর্যাদায় সম্মান করেন। এবার আসুন জেনে নেওয়া যাক আজওয়াজ এই শব্দের অর্থ, এরপর আমরা জানব উম্মুন বা শব্দের অর্থ। আজওয়াজ শব্দের অর্থ হচ্ছে জোড়া বা যুগল, এটি বহুবচন, একবচনে বলা হয়ে থাকে জাউজ বা জাউজুন। উক্ত আয়াতে জাউজ শব্দের মাধ্যমে স্ত্রী বোঝানো হয়েছে। কোরআনে আমরা দেখতে পাই অন্যান্য নবীদের স্ত্রী কিংবা নবী নন এমন ব্যক্তিদের স্ত্রী বোঝানোর ক্ষেত্রে ইমরা আতুন শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন নূহ এবং লুত আলাইহিস সালামের স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ইমরা আতা নূহ ওয়া ইমরা আতা লুত, নূহের স্ত্রী লুতের স্ত্রী। ফিরাউনের স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ইমরা আতা ফিরাউন। আবুল হাবের স্ত্রীর ক্ষেত্রে ইমরা আতুহু। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর ক্ষেত্রে ইমরা আতুহু, তার স্ত্রী, এবং বলা হয়েছে আহলে বাইত বা তার পরিবার। তবে জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে ইমরা আতি এবং জাউজুহু এই শব্দ দুটি এসেছে। কিন্তু শেষ নবী রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ক্ষেত্রে বিশেষভাবে এককভাবে আজওয়াজ এই শব্দটি খাস করার মাধ্যমে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের মর্যাদাকে অন্যান্য সকল নারীর উপর বিশেষভাবে উন্নীত করা হয়েছে। আর উম্মুন বা মা এই শব্দের মাধ্যমে আমরা জানি আরবি ভাষায় যে কোনো কিছুর উৎপত্তি, মূল অংশ, শ্রেষ্ঠ অংশ বা সার অংশকে বোঝানো হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনকে বলেছেন উম্মুল কিতাব, মক্কা নগরীকে বলেছেন উম্মুল কুরা বা আদি নগরী। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ক্ষেত্রে উম্মুন এই শব্দটি ব্যবহার করার মাধ্যমে অন্যান্য নারীদের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের শ্রেষ্ঠত্ব বোঝানো হয়েছে। ভাষাগতভাবে আরবিতে জন্মদাত্রী এবং দুগ্ধদানকারী মাকে বা উম্মুন বলা হয়ে থাকে। যেমন কুরআনে বলা হয়েছে ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদোয়ানাকুম, তোমাদের সে মা যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ক্ষেত্রে শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে শাসনকারী, মমতা দানকারী, সুরক্ষাদানকারী এবং শিক্ষাদানকারী মা। মুফাসসিরগণ এটাই উল্লেখ করেছেন। তাই উম্মুল মুমিনিন বলতে এখানে আক্ষরিকভাবে জন্মদাত্রী মা বা দুগ্ধদানকারী মা বোঝানো হয়নি, বরং উম্মাহাতুল মুমিনিন এটা হচ্ছে তাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া সম্মানসূচক উপাধি। আমরা জানি যারা আমাদের মা তারা আমাদের মাহরাম, তাদের সঙ্গে পর্দা করতে হয় না। কিন্তু উম্মাহাতুল মুমিনিনের সাথে উম্মতের পুরুষদেরকে পর্দা করতে হয়। মুমিনরা যেভাবে তাদের জন্মদাত্রী মায়ের ঘরে সহজেই আসা যাওয়া করতে পারে, প্রবেশ করতে পারে, সেভাবে উম্মুল মুমিনিনদের ঘরে প্রবেশের অনুমতি নেই, বরং তাদের থেকে পর্দা করতে হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব, তোমরা তার স্ত্রীদের কাছ থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে, এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সুতরাং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের বিশেষ মর্যাদা এবং সম্মানের কারণে পোশাকের পর্দা করার পাশাপাশি তারা বাস্তবেই একটি আক্ষরিক পর্দা বা দেয়ালের আড়ালে থাকতেন, এবং যখন তারা সফর করতেন তখন তারা থাকতেন পালকিতে। সুতরাং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারা আমাদের মাহরাম থেকেও ঊর্ধ্বে একটি বিশেষ সম্মানিত ক্যাটাগরি বা শ্রেণীর অন্তর্ভুক্ত। সুতরাং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের মাতৃত্ব হচ্ছে মহব্বত, তারবিয়া, সম্মান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর উম্মতের যে কোনো পুরুষের সাথে তাদের বিয়ে নিষিদ্ধ হওয়া এই সম্পর্কের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন
ওয়ামা কানা লাকুম আন তু'যু রাসূলাল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি
আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা তোমাদের জন্য বৈধ নয়, আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের দ্বিতীয় বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো সাধারণ নারী নন। দুনিয়ার যে কোনো নারী থেকে তাদের মর্যাদা বেশি, আল্লাহর কাছে তারা পবিত্র। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য কোনো নারীদের মতো নও। ইমাম কুর্তুবী রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা এখানে ওয়াহিদ শব্দ ব্যবহার না করে আহাদ শব্দ ব্যবহার করেছেন। এর মানে তিনি বুঝিয়েছেন, তোমরা অন্য নারীদের মতো নও, শুধু এমনটাই নয়, বরং তোমাদের মতো আর কোনো নারী নেই, তোমরা ইউনিক, তোমরা অনন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, মুসলিম নারীদের মধ্যে যারা সর্বোৎকৃষ্ট, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে আমরা জানি, প্রথমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন বিশ্বের সেরা চারজন সম্মানিত মহিলার একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান এবং ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন সেই মহীয়সী নারী যাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, জিব্রিল আলাইহিসসালাম নিজেও তাকে সালাম দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং আরও সুসংবাদ জানিয়েছেন, জান্নাতে খাদিজার জন্য বিশেষভাবে নির্মাণ করা হবে একটি মুক্তাখচিত প্রাসাদ। এই সুসংবাদ তাকে দেওয়া হয়েছে। অন্যান্য স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমরা জানি, তার মর্যাদা অন্যান্য সমস্ত নারীদের উপরে এমন যেমন নারীদের মর্যাদা সমস্ত খাদ্যের উপরে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার কথা এই সিরিজের বাকি পর্বগুলোতে এক এক করে আসতে থাকবে ইনশাআল্লাহ। উম্মাহাতুল মুমিনিনের তৃতীয় বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা আহলে বাইতের সদস্য বা নবী পরিবারের সদস্য। আল্লাহ তাআলা বলেছেন,
ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা।
হে আহলে বাইত বা নবী পরিবার, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে পুত পবিত্র করতে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মুল মুমিনিনদেরকে নিষ্কলঙ্ক ঘোষণা করেছেন এবং তাদের ঘরকে সব রকমের অপবিত্রতা ও পঙ্কিলতা থেকে মুক্ত ঘোষণা করেছেন। তাই শিরক, কুফর, অনৈতিক, অশ্লীল কাজ এবং মন্দ চরিত্রের হওয়া এই ধরনের বৈশিষ্ট্য থেকে তারা মুক্ত এবং সুরক্ষিত। এছাড়া আহলে বাইতের সদস্য হওয়ার কারণে তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিছু বিশেষ নিয়মকানুন আছে। এর মধ্যে একটি হচ্ছে, তারা দান সৎকা গ্রহণ করতে পারবেন না। কেউ যদি তাদেরকে উপহার দেয়, হাদিয়া দেয়, তারা সেটা গ্রহণ করতে পারেন, কিন্তু তাদেরকে দান সৎকা দেওয়া নিষিদ্ধ বা হারাম। চতুর্থ বিশেষ বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা উম্মুল মুমিনিনদের ঘরগুলোকে ওহির অবতরণ স্থল হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন,
وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا।
আল্লাহর আয়াতসমূহ এবং হিকমতের কথা যা তোমাদের গৃহে পঠিত হয় সেগুলো তোমরা স্মরণ রাখো। এখানে হিকমতপূর্ণ কথা মানে হচ্ছে হাদিস। আল্লাহর রাসূলের মুখ থেকে যে সকল গুরুত্বপূর্ণ হাদিস এসেছে তার মধ্যে অসংখ্য হাদিসের তারাই ছিলেন প্রথম শ্রোতা এবং প্রথম বর্ণনাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের জীবনে, ব্যক্তি জীবনে চলাফেরার ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ কথা এবং শিক্ষা বর্ণনা করেছেন, এগুলো আমরা পেয়েছি উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, তাদের মাধ্যমে তারাই সেগুলো বর্ণনা করেছেন এবং সেগুলো সংরক্ষণ করেছেন। সংখ্যার বিচারে যে কোনো নারী থেকে উম্মুল মুমিনিনরাই সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তাদের কাছাকাছি নারীদের মধ্যে আর কাউকে পাওয়া যায় না। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি একাই 2210টি হাদিস বর্ণনা করেছেন। নারীদের মধ্যে তিনি সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী, আর নারী পুরুষ মিলিয়ে যারা সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে তার অবস্থান চতুর্থ। উম্মাহাতুল মুমিনিন, তাদের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিনিয়ত তারা উম্মতের কাছ থেকে দরুদ এবং দোয়া লাভ করছেন। প্রত্যেক সালাতের শেষ বৈঠকে তাশাহুদের পর আমরা দরুদ ইব্রাহিম পড়ি, তখন আমরা কি বলি? আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই আল শব্দের অর্থ হচ্ছে পরিবার। এভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেভাবে দরুদ পেশ করি, সালাম পেশ করি, তেমনইভাবে প্রতিনিয়ত তার পরিবারের সদস্যদের উপরেও দরুদ এবং সালাম পেশ করছি। এটা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, তাদের প্রতি আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত, বিরাট রহমত। প্রতিনিয়ত দুনিয়ার প্রত্যেক কোণা থেকে মুসলিমরা তাদের জন্য সালাতে দোয়া করছেন। যদি এই বিষয়টি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই প্রতিদিন বিশ্বজুড়ে কত কোটি মুসলিম সালাত আদায় করছেন এবং দরুদ পাঠ করছেন, সেটা আমরা কল্পনাও করতে পারি না। বিগত 1400 বছর ধরে মুসলিমরা এভাবে দরুদ পড়ে যাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত পড়তে থাকবেন। আহলে বাইতের প্রতি এই রহমতের কথা স্মরণ হলে যে কারো চমকে ওঠার কথা। প্রতিনিয়ত মুসলিমরা তাদের সম্মান বৃদ্ধি এবং গুনাহ মাফের জন্য দোয়া করে যাচ্ছেন এবং এতে তাদের মর্যাদা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাচ্ছে। অন্য আরেকটি দরুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ ও আলা আজওয়াজি মুহাম্মদ ও আলা জুররিয়াতি মুহাম্মদ। যখন আমরা বলি আলী মুহাম্মদ, এর অর্থ হচ্ছে তার আজওয়াজ বা সহধর্মিনীগণ এবং জুররিয়াত বা তার বংশধরদের উপর সালাম। ষষ্ঠ বৈশিষ্ট্য, উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু আনহুন্না, জান্নাতেও তারা হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তাদের উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ, জান্নাতেও তারা রাসূলের সাথী হবেন। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও তারা হবেন নবীজির স্ত্রী। তাদের এই বন্ধন চিরন্তন, চিরকালের, অনন্তকাল পর্যন্ত তারা জান্নাতের প্রাসাদে বাস করবেন আমাদের প্রিয় রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনীনদের প্রতি সুসংবাদ জানিয়ে বলেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে দারুল আখিরাত বা চিরস্থায়ী বাসস্থান প্রদান করবেন। এই সুসংবাদ দেওয়া হয়েছিল হিজরি পঞ্চম বর্ষে। এর পেছনে কিছু ঘটনা রয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সবাই মিলে একযোগে আবেদন করলেন, সংসারের খরচ বৃদ্ধি করতে হবে, জীবনযাত্রার মান বৃদ্ধি করতে হবে। কেন এই আবেদন করলেন? এর কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সাধারণ জীবনযাপন করতেন, তার সংসারে আরাম আয়েশ কিংবা বিলাসিতার কোনো চিহ্ন ছিল না। কাজেই রাসূলের স্ত্রী হওয়া কোনো সহজ কথা নয়, এর জন্য বহু কষ্ট, ত্যাগ, তিতিক্ষা এবং সংগ্রাম স্বীকার করতে হয়। স্ত্রীদের জীবনমান বৃদ্ধির এই আবেদনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে এক মাস পৃথক থাকলেন। এরপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন,
أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما।
এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, যদি তোমরা দুনিয়ার জীবন এবং এর বিলাসিতা কামনা করো তাহলে এসো, আমি তোমাদেরকে এখানকার ভোগের ব্যবস্থা করে দিচ্ছি এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় করে দিচ্ছি। আর যদি তোমরা আল্লাহ, তার রাসূল এবং আখিরাত কামনা করো তাহলে তোমাদের সৎকর্মপরায়ণদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন মহা পুরস্কার। এই আয়াতের মাধ্যমে দুইটি বিষয় থেকে যে কোনো একটি বেছে নেওয়ার অপশন দেওয়া হলো। প্রথমত, যদি তারা দুনিয়ার ভোগবিলাস কামনা করেন তাহলে রাসূলের সঙ্গ ত্যাগ করতে হবে, তাদেরকে বিদায় করে দেওয়া হবে। আর যদি তারা আল্লাহ, তার রাসূল এবং আখিরাত কামনা করেন তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার প্রদান করবেন। এই আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এবং তাকে গিয়ে বললেন, আয়েশা, আমি তোমাকে একটি কথা বলবো, তুমি তাড়াহুড়া করবে না, তোমার পিতামাতার সাথে পরামর্শ করে এরপর জবাব দেবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি বিষয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি পাঠ করে শোনালেন। জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমার পিতামাতার সাথে পরামর্শ করার কী দরকার আছে? আমি তো আল্লাহ এবং তার রাসূলকেই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবাব শুনে খুশি হয়ে গেলেন, তিনি মুচকি হাসলেন। এরপর অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়ে এই আয়াতের দেওয়া দুইটি অপশনের কথা জানিয়ে দিলেন এবং সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কী জবাব দিয়েছেন সেটাও তাদেরকে জানিয়ে দিলেন। অন্যান্য স্ত্রীরাও একই জবাব দিলেন যেমনটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিয়েছেন। তারা সবাই বেছে নিলেন আল্লাহ এবং তার রাসূলকে। বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে মহা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। জান্নাতেও তারা হবেন আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ইবনে হিব্বানের হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদের মধ্যে কারা জান্নাতে আপনার সাথে থাকবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আমি এই প্রশ্ন করেছিলাম রাসূলকে কারণ রাসূল আমাকে ছাড়া আর কোনো কুমারী নারী বিয়ে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, জেনে রাখো, তুমিও হবে তাদের মধ্যে একজন। আলেমরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, জেনে রাখো, তুমিও হবে তাদের মধ্যে একজন, এই কথার অর্থ হচ্ছে রাসূলের অন্যান্য স্ত্রীরাও জান্নাতে তার স্ত্রী হবেন, তার জীবনসঙ্গিনী সহধর্মিনী হবেন। উম্মাহাতুল মুমিনীনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন,
ওয়ামান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদনা লাহা রিযকান কারীমা।
তোমাদের মধ্যে যে আল্লাহ ও তার রাসূলের অনুগত হবে এবং সৎ কর্ম করবে, আমি তাকে দ্বিগুণ পুরস্কার দেব, দুবার পুরস্কার দেব, এবং তার জন্য আমি প্রস্তুত রেখেছি সম্মানজনক রিজিক। সুতরাং আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ এবং পুরস্কারের ঘোষণা করেছেন। তাদের নেক আমলের জন্য তারা দ্বিগুণ পুরস্কার পাবেন এবং অন্যত্র এসেছে তারা পাবেন মহা পুরস্কার। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের সপ্তম বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করেছেন, পছন্দ করেছেন রাসূলের স্ত্রী হিসেবে। তারা সবাই বাছাইকৃত এবং মনোনীত। আল্লাহ তাআলা তাদেরকে নবীজির স্ত্রী হিসেবে পছন্দ করেছেন, এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিয়ে করেছেন। সুতরাং এই কাজে আল্লাহ তাআলার ইচ্ছা এবং স্বীকৃতি উভয়টি ছিল, এ কারণেই তিনি তাদেরকে বিয়ে করতে পেরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, অত্তয়িবাতু লিত্তয়িবিন অত্তয়িবুনা লিত্তয়িবাত, সচ্চরিত্র নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্র নারীদের জন্য। আর আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত চরিত্রের সবচেয়ে নেককার। তাই খুব স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা তার রাসূলের জন্য সবচেয়ে পবিত্র নারীদেরকেই বাছাই করেছেন জীবনসঙ্গিনী হিসেবে। সুতরাং কে রাসূলের জীবনসঙ্গিনী হবেন, এটা আল্লাহ তাআলার বিশাল হিকমত এবং প্রজ্ঞার অংশ। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের মর্যাদার আরেকটি বিশেষ পয়েন্ট হচ্ছে, তারাই হলেন এই উম্মতের নারীদের জন্য আদর্শ বা রোল মডেল। সূরা আহজাবের 28 থেকে 34 নং আয়াত পর্যন্ত বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা একাধারে উম্মুল মুমিনিনদের সম্পর্কে আলোচনা করেছেন। সেখানে আল্লাহ তাআলা তাদের শ্রেষ্ঠত্ব এবং বিশেষ মর্যাদা উল্লেখ করার পর বলেছেন,
ইয়া নিসাআন নাবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলান মা'রুফা।
হে নবী পত্নীগণ বা নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে যে ব্যক্তি কুবাসনা করে, যার অন্তরে ব্যাধি রয়েছে, তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। আল্লাহ তাআলা আরও বলেছেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ।
তোমরা ঘরে অবস্থান করবে এবং জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না, সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, উম্মাহাতুল মুমিনিনকে নির্দেশ প্রদানের মাধ্যমে ব্যাপকভাবে সব নারীদেরকেই পর্দার প্রতি নির্দেশ দেওয়া হচ্ছে। আর এ থেকে বোঝা যাচ্ছে, যেহেতু এই উম্মতের নারীদের জন্য আদর্শ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তাই তাদেরকে বলার মাধ্যমে উম্মতের সবাইকেই এই আদব শিক্ষা দেওয়া হচ্ছে। 28 থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের কথা আলোচনার পর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন,
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما।
নিশ্চয়ই মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ, মুমিনা নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, সিয়াম পালনকারী পুরুষ, সিয়াম পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহ তাআলার অধিক জিকিরকারী পুরুষ এবং অধিক জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। এখানে একাধারে অনেকগুলো গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কিত নারী পুরুষের কথা আল্লাহ তাআলা বলেছেন। আটটি গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন প্রথমে মুসলিম মুসলিমা এবং মুমিন মুমিনা নারী পুরুষের কথা উল্লেখ করার পর। এবং সেই গুণ যাদের মধ্যে থাকবে সেই নরনারীদেরকে উত্তম প্রতিদানের কথা বলেছেন। কেন এই বিষয়টি উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের কথা আলোচনার পরে আল্লাহ তাআলা উল্লেখ করলেন? এর জবাবে আলেমরা বলেছেন, এই আয়াতটিকে উম্মুল মুমিনিনদের আলোচনার পরে রাখার কারণ হচ্ছে উম্মুল মুমিনিনরাই হচ্ছেন নারীদের জন্য সর্বোত্তম আদর্শ, তাদের থেকে উত্তম কোনো স্ত্রী হতে পারে না, যে কোনো সতী নারীর জন্য তারাই আদর্শ এবং তারাই রোল মডেল। তাই এই বিশেষ পুরস্কারের কথা আল্লাহ তাআলা তাদের কথা আলোচনার পরে উল্লেখ করেছেন। এবারে আসুন জেনে নেওয়া যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিনী বা উম্মুল মুমিনিনদের নাম। তারা হচ্ছেন খাদিজা বিনতু খুয়াইলিদ, সাউদা বিনতু জামআ, আয়েশা বিনতু আবি বকর, হাফসা বিনতু ওমর, জাইনাব বিনতু খুজাইমা, উম্মু সালামা, হিন্দা বিনতু আবি উমাইয়া, জাইনাব বিনতু জাহাশ, জুয়াইরিয়া বিনতুল হারিস, উম্মু হাবিবা, রমলা বিনতি আবি সুফিয়ান, সফিয়া বিনতু হুয়াই বিন আখতাব, মাইমুনা বিনতুল হারিস। এই স্ত্রীদের সংখ্যা ১১ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট ১১ জন স্ত্রী গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে আমরা জানি যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি। খাদিজার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল ২৫ বছর বয়সে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫০ বছর হয় তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। সেটা ছিল নবুয়তের দশম বর্ষের ঘটনা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে অন্যান্য স্ত্রীদেরকে গ্রহণ করেছেন। খাদিজা বাদে অন্য স্ত্রীদের মধ্যে জাইনাব বিনতে খুজাইমা রাসূলের জীবদ্দশায় ইন্তেকাল করেছিলেন। তাই রাসূলের ইন্তেকালের সময় ৯ জন স্ত্রী জীবিত ছিলেন। এভাবে উম্মাহাতুল মুমিনিনদের মোট সংখ্যা হচ্ছে ১১ জন। এই ১১ জনের ব্যাপারে আলেমরা একমত হয়েছেন যে তাদের বাইরে আর কোনো নারী রাসূলের স্ত্রীর মর্যাদা লাভ করতে পারেননি। এই ১১ জন ছাড়া আরও ২ জন নারীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল, কিন্তু তারা রাসূলের সাথে থাকার সৌভাগ্য অর্জন করতে পারেননি বা সংসার করার সুযোগ হয়নি। বিয়ের পরেই তাদেরকে কিছু মাল সম্পদ দিয়ে বিদায় করে দেওয়া হয়েছিল। যেহেতু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারেননি, তাই তাদেরকে উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত করা হয় না। এই বিষয়ে আমাদের সিরিজের শেষ পর্বে পরিশিষ্টে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। স্ত্রীদের বাইরে আছে মিল্কে ইয়ামিন বা শরীয়তসম্মত দাসীদের প্রসঙ্গ। এই বিষয়েও আমরা এই সিরিজের শেষে পরিশিষ্টে আলোচনা করব ইনশাআল্লাহ। আপাতত এতটুকু জেনে রাখা যে দাসীদেরকে উম্মুল মুমিনিনদের অন্তর্ভুক্ত করা হয় না। উম্মুল মুমিনিনদের উপর যে বিশেষ নিয়ম প্রযোজ্য সেটা দাসীদের উপরে প্রযোজ্য হয় না। তাদের ক্ষেত্রে কিছু আলাদা নিয়মকানুন রয়েছে। আলোচনার দ্বিতীয় অংশে আমরা বিস্তারিতভাবে জানব উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী আমরা কেন জানব এই প্রশ্নের উত্তর। ১ নম্বর পয়েন্ট, তারা আমাদের মা, তাই তাদের ব্যাপারে জানতে হবে। উম্মুল মুমিনিনদের জীবনী জানার গুরুত্ব বোঝাতে এই একটি কথাই যথেষ্ট হওয়া উচিত। উম্মতের নারী পুরুষদের জন্য তাদের জীবনী জানা অতীব জরুরি এবং কিছু ক্ষেত্রে আবশ্যকীয়। তাদের জীবনী আলোচনা করলে ঈমান বৃদ্ধি পায়, কারণ উম্মুল মুমিনিনদের জীবনের একটা বিরাট অংশ জড়িয়ে আছে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে। এ কারণে উম্মুল মুমিনিনদের জীবনী জানা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানারই একটি অংশ। দ্বিতীয় কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার জন্য উম্মুল মুমিনিনদের জীবনী জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার তিনটি উপায় আছে। প্রথমত, সিরাহ পাঠ করা। দ্বিতীয়ত, শামায়েল বা রাসূলের আখলাক কেমন ছিল সেই বর্ণনাগুলো অধ্যয়ন করা। তৃতীয় উপায় হচ্ছে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী অধ্যয়ন করা। তাদের জীবনী জানার মাধ্যমে রাসূলের ব্যক্তিগত জীবন, ঘরের আচরণ, এই বিষয়গুলো জানার সুযোগ পাওয়া যায়। সাধারণভাবে বাইরের মানুষের কাছে যে বিষয়গুলো অপ্রকাশিত থাকে সেটাও জানার সুযোগ মেলে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী অধ্যয়নের মাধ্যমে। সাধারণত আমরা দেখতে পাই সিরাতে থাকে রাসুলের দাওয়াত, জিহাদ, যুদ্ধসমূহ বা মাগাজি এর আলোচনা। ইসলামের প্রাথমিক পর্যায়ে সিরাহ বলতে রাসুলের যুদ্ধের বর্ণনাগুলোকেই বোঝানো হতো। সেই দিকে মূল ফোকাস থাকার কারণে সেইসব আলোচনায় সাধারণত রাসুলের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন এবং ঘরোয়া পরিবেশের বিভিন্ন ঘটনা ততটা বিস্তারিতভাবে আলোচনায় উঠে আসে না। ফলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিজীবনের অনেক ঘটনাই আমাদের অজানা থেকে যায়। তাই উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী জানতে হবে রাসুলের ব্যক্তিজীবন জানার জন্য। তারা স্ত্রী হিসেবে খুব কাছ থেকে আল্লাহর রাসুলকে দেখেছেন, রাসুলের উপর যখন ওহি নাজিল হতো তখনকার দৃশ্য দেখেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে একান্তে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, খাওয়া দাওয়া করতেন, কথা বলতেন, চলাফেরা, ঘুম, মোট কথা তার জীবনের খুঁটিনাটি প্রত্যেকটি বিষয় তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন এবং তারা প্রত্যেকেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উচ্চ প্রশংসনীয় সাক্ষ্য দিয়েছেন এবং এটি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী হওয়ার আরেকটি প্রমাণ। কারণ আমরা জানি কোনো ব্যক্তি যদি মিথ্যাবাদী বা প্রতারক হয় সে বাইরের মানুষদের কাছ থেকে অনেক কিছুই লুকিয়ে রাখতে পারে, কিন্তু ঘরের লোকের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে প্রায় কোনো কিছুই লুকিয়ে রাখা যায় না। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাসুলের স্ত্রীরা সবাই তার উচ্চ প্রশংসা করেছেন। একবার এক ব্যক্তি এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চেয়েছিল আল্লাহর রাসুলের আখলাক সম্পর্কে। সে বলেছিল, আল্লাহর রাসুলের আখলাক কেমন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়েছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনটাই ছিল রাসুলের আখলাক। তৃতীয় কারণ, উম্মাহাতুল মুমিনিনদের জীবনী জানতে হবে কারণ তারাই হচ্ছেন নারী কুলের শ্রেষ্ঠ এবং আদর্শ রোল মডেল। বর্তমানে আমরা দেখা যায় ইতিহাসের এমন একটি পর্যায়ে আমরা বাস করছি যখন এত এত জ্ঞান বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি, এত কিছুর পরেও মানুষ বিতর্ক করে সমাজে নারী এবং পুরুষের ভূমিকা আসলে কী হওয়া উচিত, কেমন হওয়া উচিত। যেন এখনও মানব জাতি ঠিক বুঝে উঠতে পারেনি কোনগুলো নারীদের কাজ আর কোনগুলো পুরুষদের কাজ। জীবনের উদ্দেশ্য নিয়ে এখনও মানুষ অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। এখনও যেন মানুষ সন্দেহগ্রস্ত হয়ে আছে নারী ও পুরুষের আদর্শ ভূমিকা নির্ণয়ের ক্ষেত্রে। তারা হন্যে হয়ে আশেপাশে রোল মডেল খুঁজে বেড়াচ্ছে। এরপর আমাদের সামনে রোল মডেল হিসেবে পেশ করা হয় এমন কিছু মানুষদেরকে যারা নিজেরাই দিশেহারা এবং ভোগবাদী দুনিয়ার উচ্ছিষ্ট ভোগকারী। একদল মানুষ অনুসরণ করে কিছু পথভ্রষ্ট সমাজবিজ্ঞানী, বিজ্ঞানী, চিন্তাবিদ, দার্শনিক এবং কবি সাহিত্যিকদেরকে, যারা নিজেরা নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে এবং মানব মস্তিষ্ক প্রসূত নানা রকমের থিওরি, নানা রকমের তত্ত্ব এবং জীবন আদর্শ মানুষের উপরে চাপিয়ে দেয়। আরেকদল মানুষ অনুসরণ করে প্রবৃত্তি পূজারী, নানা রকমের নায়ক নায়িকা, গায়ক গায়িকা এবং ক্রীড়া তারকাদেরকে। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে মুসলিম নারী পুরুষের জন্য সর্বোত্তম আদর্শ তো তাদের সামনেই আছে। মুসলিম নারীদের জন্য সর্বোত্তম রোল মডেল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিনীগণ, যাদেরকে আমরা উম্মাহাতুল মুমিনিন নামে চিনি, এবং এই বিষয়ে সন্দেহগ্রস্ত থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তার রাসূল সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসুলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসুলের ব্যক্তিজীবন এবং পারিবারিক জীবন আমাদের জন্য আদর্শ। উম্মুল মুমিনিনরা মুসলিম নারীদের জন্য আদর্শ রোল মডেল, এবং এই বিষয়টি সম্পর্কে ইসলামের শত্রুরা খুব ভালোভাবেই জানে। ইতিহাসের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই ওরা বারবার চেষ্টা করেছে আমাদেরকে আমাদের রোল মডেলদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে, যেন মুসলিম নারীরা উম্মাহাতুল মুমিনিন এবং সাহাবিয়াদেরকে অনুসরণ না করে। তাদের এই প্রচেষ্টার কারণ কি? সহজ কথায়, যদি আপনি সবচেয়ে কম সময়ে কোনো একটি কালচার বা সভ্যতাকে পরিবর্তন করে দিতে চান, পাল্টে দিতে চান, তাহলে মাত্র 2 বা 3 প্রজন্মের মধ্যেই সেটা করা সম্ভব যদি আপনি ওই সভ্যতার নারীদেরকে বদলে ফেলতে পারেন। একটি সভ্যতাকে পরিবর্তন করার জন্য নারীদেরকে প্রভাবিত করতে হবে এবং তাদেরকে বদলে ফেলতে হবে, কারণ নারীরা একটি জাতি বা উম্মতের অর্ধেক অংশ। শুধু তাই নয়, নারীরা হচ্ছে মা। নারীদের হাতেই সন্তান জন্ম লাভ করে এবং সন্তান বড় হয়ে ওঠে, নারীদের হাতেই ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠে। নারীরা উম্মতের অর্ধেক অংশ, আর বাকি অর্ধেক অংশ জন্ম নেয় নারীদের কাছ থেকে। তাই যদি নারীদেরকে বিভ্রান্ত করা যায়, নারীদেরকে তাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য, দিনদারিতা, আল্লাহর প্রতি নিবেদন এই বিষয়গুলো থেকে দূরে সরিয়ে ফেলা যায়, তাহলে পরের প্রজন্মের নারী পুরুষরা খুব দ্রুত সময়ের মধ্যে বদলে যাবে। এবং এটা জানে বলেই ইসলামের শত্রুরা সবসময় নারীদেরকে কুমন্ত্রণা দিতে থাকে। যদি আমরা তাদের এই চক্রান্তটি বুঝতে পারি তাহলে আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে তাদের চক্রান্তের বিপরীত কাজ করা, অর্থাৎ উম্মতের নারীদের অবস্থা সংশোধন করা এবং উম্মতের পুনর্জাগরণের জন্য নারীদের আত্ম উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা, এবং উম্মতের নারীদের উচিত অন্তঃসারশূন্য না হয়ে উইমেন অফ সাবস্টেন্স হওয়া। কোনো নারীর আকিদা ইমান যদি শক্তিশালী হয়, যদি তার ইসলামের চিন্তা এবং মতাদর্শ থাকে, তাহলে আশা করা যায় সে আর শয়তানের ফাঁদে পা দিবে না, তখন নারীরা আর দুর্বল থাকবে না। পৃথিবীতে যে সকল মানবরচিত ডমিন্যান্ট আইডিওলজি আছে, যেমন পুঁজিবাদ কিংবা ম্যাটেরিয়ালিজম, তারা চায় নারীরা খুবই দুর্বল এবং ভঙ্গুর থাকুক। তারা সবসময় নারীকে তাদের পণ্য হিসেবে ব্যবহার করে আসছে এবং করছে। তারা মুখে যতই নারী ক্ষমতায়ন কিংবা নারী অধিকারের কথা বলুক না কেন, বাস্তবে তারা চায় নারীরা দুর্বল থেকে আরও দুর্বলতর হোক। নারীরা সবসময় নিজেদেরকে ইনসিকিউর ফিল করুক। তারা চায় নারীরা পুরোপুরি ভোগবাদী মানসিকতা রাখুক বা কনজিউমার মেন্টালিটি রাখুক, কেননা সেক্ষেত্রে তাদেরকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ। তারা চায় মুসলিম নারীদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যারা বলবে হিজাব পরেও সব কিছু করা যায়। এজন্যই আজকাল দেখা যায় ইসলামিক নারীবাদী নামে একটা টার্ম খুব বেশি শোনা যাচ্ছে। এ কারণে এসব চক্রান্ত থেকে বাঁচতে এবং নিজেদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদের মর্যাদা পুনরুদ্ধার করার জন্য যত উপায় রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী একটি উপায় হচ্ছে পূর্ববর্তী সর্বোত্তম নারীদের আদর্শ এবং তাদের জীবনী জানা। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, তাদের জীবনী জানা। চতুর্থ কারণ, পারিবারিক জীবনে তারা আমাদের আদর্শ। কীভাবে পারিবারিক জীবন কাটাতে হবে সেই শিক্ষা পাওয়া যায় উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, তাদের জীবনী অধ্যয়নের মাধ্যমে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া এবং আখিরাতের নেতা। তিনি একদিকে ছিলেন রাষ্ট্রপ্রধান, আরেকদিকে ছিলেন অবিসংবাদিত নেতা, কিন্তু তার জীবনযাপন খুবই সাধারণ ছিল। সেই জীবনে আরামায়েশ বিলাসিতার কোনো চিহ্ন ছিল না। এজন্যই আমরা একটু আগে উল্লেখ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়া কোনো সহজ কথা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মিলিত হওয়া বা মৃত্যুর আগ পর্যন্ত কখনও কোনো পাতলা নরম রুটি দেখেছেন কি না, কিংবা আস্ত ভুনা বকরি দেখেছেন কি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মদিনায় আসার পর থেকে রাসূলের মৃত্যু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কখনও তিন দিন একটানা রুটি খেতে পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ রাতেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা চেরাগ জ্বালানোর জন্য তেল ধার করে নিয়ে এসেছেন অন্য স্ত্রীদের কাছ থেকে। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন চাটাইয়ের উপরে, এরপর যখন দাঁড়াতেন তখন তার পিঠে সেই চাটাইয়ের দাগ বসে থাকত। আমরা বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার জন্য একটি তোশক বানিয়ে দেব না? জবাবে তিনি বলতেন, আমার জন্য এই দুনিয়ার কী প্রয়োজন আছে? দুনিয়াতে আমি একজন মুসাফিরের মতো যে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে, এরপর রওনা হয়ে যাবে এবং ওই গাছটি ছেড়ে চলে যাবে। মূলত এমনই ছিল আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুহুদ বা দুনিয়া ত্যাগী চরিত্র। এই ধরনের একজন ব্যক্তির স্ত্রী হয়ে সংসার জীবন কাটিয়ে দেওয়া সহজ কোনো কথা নয়। এরপর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সকলেই ছিলেন অবস্থাসম্পন্ন ঘরের মেয়ে, বড় বড় নেতার মেয়ে। এরপর যখন তারা রাসূলের সংসারে এলেন, সেখানে কিভাবে এত সাদামাটা জীবনে তারা অভ্যস্ত হলেন, কিভাবে সবর করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার স্ত্রীদেরকে তারবিয়া বা প্রশিক্ষণ দিয়েছিলেন, কিভাবে সেই দুনিয়া বিমুখ জীবনে তাদেরকে অভ্যস্ত করলেন, এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে জানতে হবে উম্মুল মুমিনিনদের জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরুকুম খাইরুকুম লিয়াহলিহি ও আনা খাইরুকুম লিয়াহলি, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের থেকে উত্তম। এখানে পরিবার বলতে স্ত্রীদেরকে বোঝানো হয়েছে। স্ত্রীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল এটা জানা যেমন জরুরি, তেমনইভাবে স্ত্রী হিসেবে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারা কিভাবে স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, তারা কিভাবে স্বামীর আনুগত্য এবং অধিকারের বিষয়গুলো বুঝতেন, কিভাবে স্বামীর হক আদায় করেছেন, সেটা জানাও গুরুত্বপূর্ণ। দুঃখজনক বাস্তবতা হচ্ছে বর্তমান যুগে নারীবাদী প্রচারণা এবং অন্যান্য কারণে শুধুমাত্র একপাক্ষিক আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ স্ত্রীদের সাথে রাসূলের আচরণ কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করা হয়, কিন্তু স্ত্রীরা কিভাবে স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন সেই আলোচনা এড়িয়ে যাওয়া হয়। এবং আমরা দেখি আমাদের স্কুল কলেজে সেকুলার শিক্ষা ব্যবস্থায় কিংবা পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে নারীদের কাছে বিষয়টা এমনভাবে দেখানো হয়ে থাকে যে স্বামীর আনুগত্য করা এবং স্বামীর খেদমত করা এটা যেন খুব খারাপ একটি বিষয়, পরাজিত মানসিকতার যেন একটি বৈশিষ্ট্য। অথচ উম্মুল মুমিনিনরা সবাই নিজ হাতে রাসূলের সেবা যত্ন করতেন এবং তাদের খেদমতের সেই সব দৃষ্টান্ত জানার জন্য আমাদেরকে জানতে হবে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না এর জীবনী। আমরা জানি নারীদের জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে তাদের ঘর। একবার এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু অভিযোগ পেশ করল। সে যা বলেছিল তার অর্থ হচ্ছে এইরকম, এই যে পুরুষরা মসজিদে গিয়ে জুমার সালাত আদায় করছে, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, পরিবারের প্রধানের মর্যাদা পাচ্ছে, কিন্তু আমরা নারীরা কি পাচ্ছি, আমরা ঘরে থাকছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন একটি জবাব দিলেন, সেই জবাব শুনে সেই মহিলা খুশিতে আটখানা হয়ে আল্লাহু আকবার বলে উঠলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার কিছু মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো জিহাদের সওয়াব লাভ করছে, আমরা এমন কি আমল করতে পারি যার মাধ্যমে আল্লাহর রাস্তায় জিহাদের মর্যাদা লাভ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে নারী ঘরে অবস্থান করে পর্দার সাথে থাকবে এবং সতীত্ব রক্ষা করবে সে জিহাদের মর্যাদা লাভ করবে। সুতরাং এই হাদিসের অর্থ হচ্ছে নারীদের জন্য ঘরে থাকা, পর্দা রক্ষা করা, সতীত্ব রক্ষা করা একজন ভালো স্ত্রী হওয়ার সওয়াব একজন পুরুষের অর্জিত ঐসব সওয়াবের সমান যা সে ঘরের বাইরে কাজের মাধ্যমে পাচ্ছে। অর্থাৎ যে পুরুষ বাইরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, জিহাদে অংশ নিচ্ছে এবং পরিবারের ভরণ পোষণের যে কাজ করছে, আর বিপরীতে তার স্ত্রী ঘরে থাকছে, সংসার দেখছে, সংসার সামলাচ্ছে, এই দুইজনের পুরস্কার, দুইজনের সওয়াব সমান, হাদিসের মাধ্যমে সেটাই জানা যাচ্ছে। সুতরাং অন্দরমহলের পর্দানশীল নারীদের কথা যদি ইতিহাসের পাতায় নাও লেখা থাকে, আল্লাহ তাআলার দরবারে ঠিকই তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী জানতে হয় পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্য। আজকাল আমরা দেখতে পাই সামান্য তুচ্ছ কারণেই নানা রকমের পারিবারিক সমস্যা প্রকট আকার ধারণ করে। পুরুষরা একজন স্ত্রীর সংসার সামলাতে গিয়ে হিমশিম খান, আবার নারীরা পুরুষের একমাত্র স্ত্রী হয়েও সন্তুষ্ট থাকতে চান না, ফলে ঘরের অবস্থা, পরিবারের অবস্থা এলোমেলো হয়ে যায়, ফলে পুরুষরা বাইরের কাজ ঠিকমতো করতে পারেন না। কারণ একজন পুরুষ যত উদ্যমী হন না কেন, যদি তার ঘর ঠিক না থাকে তাহলে বাইরের কাজেও অবশ্যই এর নেতিবাচক প্রভাব পড়বে। এজন্যই বলা হয়ে থাকে ঘর ঠিক তো সব ঠিক। আবার অনেকে বলেন আগে ঘর তবে তো পর। এখানে আমাদের চিন্তা করা উচিত, আজকালকার পুরুষরা যেখানে একজন স্ত্রী সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নয়জন স্ত্রীকে সামলিয়েছেন, তাদের সাথে সংসার করেছেন, এবং তার স্ত্রীরা তারা ছিলেন বিভিন্ন বয়সের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন স্বভাব চরিত্র বা বৈশিষ্ট্যের অধিকারী। আর সতীন হিসেবে নারীরা যখন একজন স্বামীর ঘর করে, সেক্ষেত্রে নারীদের স্বভাব সুলভ, ঈর্ষা বা গায়রতের কথা কে না জানে। অথচ উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুম তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর করেছেন পারস্পরিক সহমর্মিতা, সত্য, ন্যায় এবং তাকওয়ার ভিত্তিতে। মানবিক কারণে কখনো কখনো কিছু বিষয়ে মান অভিমান হয়ে গেছে, কিন্তু এরপরেও তাদের পারস্পরিক ভালোবাসা ছিল গভীর এবং নিঃস্বার্থ। কখনো কোনো বিষয়ে অভিমান প্রকাশ পেলেও তারা তা দ্রুত মিটিয়ে ফেলতেন। এই মর্মে অনেক ঘটনায় রয়েছে যেগুলো আমাদের সামনের আলোচনায় পুরো সিরিজ জুড়ে এক এক করে আসতে থাকবে ইনশাআল্লাহ, এবং সেখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী জানতে হবে ইলম শিক্ষার জন্য এবং আমাদের আত্ম উন্নয়ন, প্রশিক্ষণ বা তারবিয়া লাভের জন্য, কোরআনের তাফসির এবং হাদিস জানার জন্য। সূরা আহজাব, সূরা নূর সহ কোরআনের বহু আয়াত নাজিল হয়েছে উম্মুল মুমিনিনদের জীবনকে কেন্দ্র করে। মুনাফিকরা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দিল, সেই ঘটনার আলোচনা এসেছে সূরা নূরে। জাইনাব বিনতে জাহাসের বিয়ের ঘটনা, পর্দার বিধান নাজিল হওয়া, এই আলোচনাগুলো এসেছে সূরা আহজাবে। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরাতে, যেখানে আলোচনা করা হয়েছে উম্মুল মুমিনিনদের জীবনের বিভিন্ন প্রসঙ্গ এবং তাদের প্রশ্নের বিভিন্ন জবাব। স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন স্বভাবসুলভ, কৌতূহলী এবং বুদ্ধিমতী। কোরআনের বিভিন্ন আয়াত শুনে সেগুলো বোঝার জন্য তিনি রাসূলের কাছে প্রশ্ন করতেন। আয়েশা এবং হাফসা সহ অনেকেই প্রশ্ন করেছেন, এবং সেই প্রশ্নগুলো কী ছিল, সেখান থেকে আমরা কী কী বিষয় শিখতে পারি, এগুলো আলোচনা করা হবে সামনের বিভিন্ন পর্বে ইনশাআল্লাহ। তাই দিন শিক্ষার জন্য এবং দিনই বুঝ তৈরির জন্য আমাদেরকে জানতে হবে উম্মুল মুমিনিনদের জীবনী। কাজেই এই আলোচনা শোনার সময় যদি আপনার বিশুদ্ধ নিয়ত থাকে, তাহলে এই সিরিজটি হতে পারে আপনার ইবাদত এবং ইলম অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কীভাবে তারবিয়া দিয়েছেন বা প্রশিক্ষণ দিয়েছেন, তাদের বিভিন্ন অবস্থা সংশোধন করে দিয়েছেন, তা জানার সুযোগ রয়েছে এই সিরিজে। উদাহরণস্বরূপ, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি জায়নামাজে বসে আছেন। সেদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে মসজিদে গেলেন। এরপর বাড়ি ফিরে এলেন দুপুরের দিকে। তিনি এসে দেখেন তখনও উম্মুল মুমিনীন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা জায়নামাজে বসে আছেন এবং দোয়া করছেন, জিকির করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি সবসময় এই অবস্থাতেই থাকো? জুয়াইরিয়া বললেন, হ্যাঁ। জবাবে রাসূলুল্লাহ বললেন, আমি কি তোমাকে এর থেকে ভালো কিছু শিখিয়ে দেব? তোমার কাছ থেকে যাওয়ার পর আমি চারটি কালেমা তিনবার পড়েছি এবং তুমি ভোর থেকে এই দুপুর পর্যন্ত যত আমল করেছ তার থেকে এই চারটি কালেমার সওয়াব বেশি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই কালিমাগুলো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা করছি, পবিত্রতা ঘোষণা করছি এত বেশি যা তার সৃষ্টির সমসংখ্যক পরিমাণ, যা তার সন্তুষ্টির সমান, যা তার আরশের ওজনের সমান এবং তার কালেমার সংখ্যার সমান। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন এবং দেখলেন মসজিদের দুইটি খুঁটি বা পিলারের মাঝে একটি রশি টাঙানো আছে। তা দেখতে পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন, এটি কি? লোকেরা বলল, এটি হচ্ছে জাইনাব বিনতে জাহাসের রশি। যখন তিনি সালাত আদায় করতে করতে ক্লান্তি বোধ করেন, যখন অলসতা এবং দুর্বলতা অনুভব করেন, তখন এই রশির সাথে নিজেকে লটকিয়ে রাখেন। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা খুলে ফেলো। তোমাদের মধ্যে কোনো ব্যক্তির যতক্ষণ পর্যন্ত প্রফুল্লতা এবং সজীবতা থাকে ততক্ষণ পর্যন্ত ইবাদত করা উচিত, যখন ক্লান্ত হয়ে পড়ে তখন যেন সে বসে পড়ে, বিশ্রাম নেয়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের খুঁটিনাটি সকল বিষয় পর্যবেক্ষণ করতেন এবং ভুল ত্রুটি সংশোধন করে দিতেন, তাদেরকে তরবিয়ত দিতেন। আর রাসূলের মৃত্যুর পর তার স্ত্রীদের কাছ থেকে এই বিষয়গুলো শিখে নিয়েছেন উম্মতের নারী পুরুষরা। এই তরবিয়াতের ফলাফল হিসেবেই আমরা দেখতে পাই সমস্ত উম্মুল মুমিনীনদের মধ্যে একটি সাধারণ বা কমন বৈশিষ্ট্য ছিল দানশীলতা। এত কঠিন জীবনযাপন করেও ধন সম্পদের প্রতি তাদের অন্তরে কোনো মোহ ছিল না, মুক্ত হস্তে দানশীলতায় তারা ছিলেন অভ্যস্ত। উম্মুল মুমিনীন জাইনাব বিনতে খুজাইমাকে বলা হতো উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা, তিনি এত দান করতেন। উম্মুল মুমিনীনদের প্রত্যেকেই যে বিপুল পরিমাণ সম্পদ দান করতেন এবং মুক্ত হস্তে দান করতেন, এই সম্পর্কে অনেক অসাধারণ আলোচনা রয়েছে যা সামনের দিকে পুরো সিরিজ জুড়ে আসতে থাকবে ইনশাআল্লাহ। ষষ্ঠ পয়েন্ট, উম্মুল মুমিনীনদের জীবনী জানতে হবে আত্মশুদ্ধি এবং অন্তরের প্রশান্তি অর্জনের জন্য। মানুষ সাধারণত সেই সব বিষয়ের প্রতি আকর্ষণ অনুভব করে যা সে ভালোবাসে। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পবিত্র সহধর্মিনীগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, চলে গেছেন তাদের পরের প্রজন্মের মানুষেরাও। কাজেই এই দুনিয়াতে তাদের সাহচর্য বা সঙ্গ লাভ করার কোনো সুযোগ আর অবশিষ্ট নেই। তবে যখন আমরা তাদের জীবনী অধ্যয়ন করব, যখন তাদের আলোচনাগুলো শুনব, তখন কিছুটা হলেও যেন মনে হবে আমরা যেন তাদের সাহচর্য অনুভব করতে পারছি, যেন চোখের সামনে তাদের সেই ঘটনাগুলো ভেসে উঠতে থাকবে একের পর এক, ফলে আমাদের অন্তর প্রশান্ত হবে এবং এটা হবে আমাদের আত্মশুদ্ধির একটি উপায়। সপ্তম কারণ, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী জানতে হবে তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে উম্মাহাতুল মুমিনিন তারা আমাদের কাছে বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসার দাবিদার। প্রত্যেক মুসলিমের অন্তরে তারা বিশেষ সম্মান এবং মর্যাদার আসন লাভ করেছেন। আমরা তাদেরকে আমাদের মায়ের থেকেও বেশি ভালোবাসি। এই মহীয়সী নারীরা মুসলিম উম্মার কাছ থেকে যে অসাধারণ মর্যাদা এবং ভালোবাসা লাভ করেছেন, বিশ্বে অন্য কোনো জাতির মধ্যে, অন্য কোনো সভ্যতা বা ধর্মে এমন কোনো নারী খুঁজে পাওয়া যায় না। মুসলিমদের এই ভালোবাসা সহজাত এবং স্বতঃস্ফূর্ত। যদি আমরা খেয়াল করি, সাধারণ মুসলিমরা অনেকেই তাদের জীবনী জানেন না, অনেকে হয়তো তাদের সব নামগুলোও বলতে পারবেন না, কিন্তু যখন তারা জানবেন তারা নবীজির স্ত্রী, এতটুকু তথ্য তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা করার জন্য যথেষ্ট। সেই ভালোবাসা আরও অনেক গুণে বেড়ে যাবে যখন আমরা বিস্তারিতভাবে তাদের জীবনী জানব ইনশাআল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা উম্মুল মুমিনীনদের প্রতি কতটা ভালোবাসা এবং সম্মান রাখতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ইন্তেকাল করলেন এবং তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ছিলেন মসজিদে, ফজর সালাতের পর তার ছাত্রদেরকে নিয়ে তিনি বসেছিলেন, তিনি এই খবর জানতেন না। এমন সময় এক ছাত্র এসে তাকে কানে কানে এই খবরটা দিল যে রাসূলের একজন স্ত্রী ইন্তেকাল করেছেন। সাথে সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি সিজদায় পড়ে গেলেন। এক ছাত্র জিজ্ঞাসা করল, আপনি এমন সময়ে সিজদা করলেন? তখন ইবনে আব্বাস জবাব দিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কোনো নিদর্শন দেখবে তখন সিজদা করবে। এরপর ইবনে আব্বাস বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ইন্তেকাল হয়ে যাচ্ছে, এর থেকে বড় নিদর্শন আর কি হতে পারে? উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার খালা। যখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন তখন ইবনে আব্বাস সেখানে উপস্থিত ছিলেন। যখন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার লাশ খাটিয়ায় ওঠানো হচ্ছিল তখন তিনি বলছিলেন, হে লোকেরা, তোমরা সাবধান হও, সতর্ক হও, ইনি হচ্ছেন মাইমুনা, রাসুলের স্ত্রী, তার লাশ আদবের সাথে উঠাও, বেশি নড়াচড়া করবে না। সাহাবিরা উম্মুল মুমিনীনদেরকে এত ভক্তি এবং শ্রদ্ধা করতেন যে তাদের অনেকে তাদের নিজস্ব সম্পত্তি ওয়াকফ করে দিয়েছিলেন তাদের জন্য। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার একটি বিরাট বাগান ওয়াকফ করে দিয়েছিলেন, যা বিক্রি হয়েছিল 4000 দিরহামে। উম্মুল মুমিনীনদের প্রতি সাহাবিদের সম্মান, ভক্তি এবং শ্রদ্ধার আরেকটি দৃষ্টান্ত। একবার উম্মুল মুমিনীন সাফিয়াকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর বসে পথ চলছিলেন। তারা দুজন একই উটের উপরে ছিলেন। হঠাৎ সেই উটটি হোঁচট খেয়ে পড়ে গেল, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাফিয়া সেখান থেকে পড়ে গেলেন। আশেপাশে সাহাবায়ে কেরাম ছিলেন। মুহূর্তের মধ্যে তারা সেখান থেকে বিপরীত দিকে চতুর্দিকে মুখ ঘুরিয়ে নিলেন। একদিকে তারা উম্মুল মুমিনীন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে পর্দা করলেন, আরেকদিকে তারা প্রাইভেসি দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে। আরেকটি ঘটনা, আল্লাহ রাসূলের সাথে বিয়ে হওয়ার আগে জাইনাব বিনতে জাহাসের বিয়ে হয়েছিল জায়েদ বিন হারিসার সাথে। এরপর জায়েদের সাথে জাইনাবের তালাক হয়ে যায়। ইদ্দত শেষ হওয়ার পর জাইনাবের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের প্রস্তাব পাঠালেন, এবং এই প্রস্তাব পাঠানোর জন্য তিনি পাঠিয়েছিলেন জাইনাবের সাবেক স্বামী জায়েদকে। জায়েদ যখন জাইনাবের বাড়িতে গেলেন, তিনি গিয়ে দেখেন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি আটা প্রস্তুত করছেন। তখন জাইনাব আর জায়েদের স্ত্রী নন। শুধু তাই নয়, জাইনাবের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন এই কথা স্মরণ হওয়া মাত্র জায়েদ বিন হারিসার অন্তরে এত বেশি ভক্তি শ্রদ্ধা জেগে উঠল যে তিনি জাইনাবের দিকে তাকাতেই পারলেন না। তিনি সাথে সাথে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেললেন এবং এভাবেই তার সাথে কথা বললেন। এমনই ছিল উম্মুল মুমিনীনদের প্রতি সাহাবায়ে কেরামদের ভক্তি শ্রদ্ধার দৃষ্টান্ত। আমরাও যখন উম্মুল মুমিনীনদের জীবনী জানব, বিস্তারিতভাবে জানব, আমাদের অন্তরেও আশা করা যায় তাদের সম্পর্কে পবিত্র চিন্তা এবং শ্রদ্ধাবোধ স্বতঃস্ফূর্তভাবেই জাগ্রত হবে, এবং আমাদের মা হিসেবে তারা আমাদের কাছ থেকে এই সম্মানের দাবিদার। এছাড়া আমরা আগেই বলেছি, তারা হচ্ছেন আহলে বাইত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য। আল্লাহ তাআলা বলেছেন,
কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা।
হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই কেবল আত্মীয়তার জন্য সৌহার্দ্য। এই আয়াতের প্রথম ব্যাখ্যা এসেছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন যে আপনি বলে দিন, হে কুরাইশ, আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, অর্থ সম্পদ চাই না, কেবল চাই আমার পরিবারের সদস্যদের জন্য ভালোবাসা। দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়েছে, হে নবী, আপনি বলে দিন, হে কুরাইশ, আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, বরং আমি চাই আমাকে তোমরা তোমাদের পরিবারের সদস্য হিসেবেই দেখবে, অর্থাৎ আমার আত্মীয়দের সাথে দুর্ব্যবহার করবে না, তাদের ক্ষতি করার চক্রান্ত করবে না, হত্যার চক্রান্ত করবে না, মক্কা থেকে তাদেরকে বহিষ্কার করবে না। উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু আনহুন্না আহলে বাইত বা নবী পরিবারের সদস্য হিসেবে আমাদের কাছে বিশেষ ভক্তি এবং শ্রদ্ধা ভালোবাসার দাবিদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ পর্যায়ে একদিন খুতবা দিয়ে বললেন, তিনি বললেন, হে লোক সকল, আমিও একজন মানুষ, সম্ভবত খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছ থেকে একজন ফেরেশতা আসবেন এবং আমাকে তোমাদেরকে ছেড়ে আখিরাতে পাড়ি জমাতে হবে। এই অবস্থায় তোমাদের কাছে আমি দুইটি অতি গুরুত্বপূর্ণ বস্তু রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব, তাতে আছে হেদায়েত এবং নূর। তোমরা আল্লাহর কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাবকে ধারণ করার জন্য তাকিদ দিলেন, গুরুত্ব দিলেন এবং উৎসাহিত করলেন। এরপর তিনি বললেন, ওয়া আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আর আমার আহলে বাইত তাদেরকে রেখে যাচ্ছি, আমি তোমাদেরকে আমার আহলে বাইত সম্পর্কে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই কথাটি তিনি তিনবার বললেন। হাদিসের বর্ণনাকারী জায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো, আহলে বাইত কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তারা কি আহলে বাইত নন? জায়েদ বললেন, তার স্ত্রীরাও আহলে বাইত, তবে তারাও আহলে বাইত যাদের উপর সদকা গ্রহণ করা হারাম। তখন জিজ্ঞাসা করা হলো, তারা কারা যাদের উপর সদকা গ্রহণ করা হারাম? জায়েদ জবাব দিলেন, তারা হলেন আলীর পরিবার, আকিলের পরিবার, জাফরের পরিবার এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর পরিবার। এই হাদিস থেকে দুইটি বিষয় লক্ষণীয়। প্রথমত, আমরা আগেই বলেছি উম্মুল মুমিনীনদের যে বিশেষ মর্যাদা এবং তার আহলে বাইতের সদস্য, এই কারণে তাদেরকে দান সদকা দেওয়া নিষেধ এবং তাদের জন্য দান সদকা গ্রহণ করা বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা, তুমি কি জানো না আমাদের জন্য সদকা গ্রহণ করা বৈধ নয়? দ্বিতীয়ত, এই হাদিসে দুইটি মূল্যবান বস্তু যার উল্লেখ করা হয়েছে তা হচ্ছে, প্রথমত আল্লাহর কিতাব, সেটাকে অনুসরণ করা, মজবুতভাবে আঁকড়ে ধরা, পথ চলার নির্দেশিকা হিসেবে গ্রহণ করা, এবং দ্বিতীয়ত রাসুলের পরিবার, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করা। অর্থাৎ রাসুলের পরিবারের ক্ষেত্রে, তাদের অধিকারের ক্ষেত্রে তাদের হক যথাযথভাবে আদায় করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলিমদের খলিফা হয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রত্যেক মুসলিমের জন্য বাইতুল মাল বা মুসলিম কোষাগার থেকে ভাতা ব্যবস্থা করলেন। আবু বকরের পর খলিফা হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি মানুষদেরকে, অর্থাৎ মুসলিমদেরকে, বাইতুল মাল থেকে ভাতা দিতেন তাদের মর্যাদা অনুসারে, অর্থাৎ ইসলামে যার অবদান এবং শ্রেষ্ঠত্ব যত বেশি সেই অনুসারে তিনি তাদেরকে ভাতা দিতেন। এজন্য তিনি একটি তালিকা প্রস্তুত করেছিলেন। সেই তালিকায় সবার প্রথমে তিনি যাদের নাম রেখেছিলেন তারা হচ্ছেন আহলে বাইত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীগণ এবং তার পরিবারের সদস্যগণ। ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে উম্মুল মুমিনীনদের মধ্যে 9 জন জীবিত ছিলেন। তাদের জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু 9টি বিশেষ পাত্র বানিয়ে নিয়েছিলেন। যখনই তার কাছে কোনো ভালো খাবার আসত, তিনি সেই 9টি পাত্র পূর্ণ করে উম্মুল মুমিনীনদের কাছে সেগুলো হাদিয়া পাঠিয়ে দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে উম্মুল মুমিনীনরা যখন হজে গিয়েছিলেন তখন তাদের নিরাপত্তা এবং দেখাশোনার সার্বিক দায়িত্ব অর্পণ করা হয়েছিল ওসমান এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুমার উপর। এই দুইজন জান্নাতি সাহাবি, তারা উম্মুল মুমিনীনদের কাফেলাকে সাথে নিয়ে যেতেন এবং অন্য কোনো লোককে তাদের কাছে ঘেঁষতে দিতেন না। যখন যাত্রাবিরতি হতো তখন তারা পাহারা দিতেন এবং কাউকে উম্মুল মুমিনীনদের তাঁবুর কাছে আসতে দিতেন না। অষ্টম পয়েন্ট, উম্মুল মুমিনীনদের জীবনী জানতে হবে মুসলিম হিসেবে আমাদের সেলফ আইডেন্টিটি বা আত্মপরিচিতি নির্মাণের জন্য। যে কোনো জাতির অস্তিত্ব এবং বিকাশের জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে আত্মপরিচিতি নির্মাণ করা বা সেলফ আইডেন্টিটিকে রক্ষা করা। বর্তমানে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম, প্রায় 125 কোটি মুসলিম, কিন্তু আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অনুসারে এই বিশাল সংখ্যক মুসলিমদের বর্তমান অবস্থা হচ্ছে সমুদ্রে ভাসমান ফেনার মতো, যাদের সংখ্যা অনেক বেশি কিন্তু কোনো স্থিতি নেই, অবস্থান নেই। অধিকাংশ মুসলিম আত্মপরিচয়হীন, জন্মসূত্রে মুসলিম হলেও আদর্শিকভাবে তারা অনুসরণ করছে পথভ্রষ্ট লোকদেরকে যারা ইসলামী আদর্শকে বর্জন করেছে। এই প্রসঙ্গে আমরা গত শতকের একজন বিখ্যাত ধর্মান্তরিত মুসলিম মারিয়াম জামিলা, তার একটি উক্তি উল্লেখ করছি। তিনি জন্মেছিলেন নিউ ইয়র্কের একটি ইহুদি পরিবারে, এরপর ইসলাম গ্রহণ করে পাকিস্তানে চলে আসেন এবং সেখানে বিয়ে করে স্থায়ী হন। মুসলিম নারীদেরকে উদ্দেশ্য করে তিনি ইংরেজি ভাষায় বেশ কিছু বই লিখেছেন, সেগুলো বাংলাতেও অনুবাদ হয়েছে। এরকম একটি বই হচ্ছে ইসলাম অ্যান্ড মুসলিম উইমেন টুডে। এই ছোট পুস্তিকাতে তিনি তৎকালীন মুসলিম নারীদের অবস্থা, নারীবাদী আন্দোলন এবং পশ্চিমাদের অনুকরণের সমস্যা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বইটির এক জায়গায় তিনি লিখেছেন, লাহোরের হীরামান্ডি জেলার প্রতিটি মেয়ের আকাঙ্ক্ষা হচ্ছে চিত্রনায়িকা হওয়া, অভিনেত্রী হওয়া। তারা সকলেই চিত্রনায়িকা হতে চায় এবং এই ইচ্ছা বাস্তবায়নের জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকারে রাজি। এই অবস্থা বর্তমানে কম বেশি সারা বিশ্বেই দেখা যাচ্ছে। মিশরের একজন শায়খ ওয়াহিদ আব্দুসালাম বালি হাফিজাহুল্লাহ, তিনি তার একটি বইতে টেলিভিশনের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে মিশরের দূরবর্তী অঞ্চলের একটি গ্রামের কাহিনী শুনিয়েছেন। তিনি বইতে লিখেছেন, টেলিভিশন এবং আধুনিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা আসার আগে সেই গ্রামের সবাই হিজাব করত, মেয়েরা সবাই হিজাব করত, এবং পথে ঘাটে কোনো একজন মেয়ে কোনো অপরিচিত যুবকের সাথে দাঁড়িয়ে কথা বলবে এরা চিন্তাও করা যেত না। এরপর মিশরে যখন স্যাটেলাইট এবং টেলিভিশন এই সমস্ত বিষয়গুলো আসলো, এর কয়েক বছর পর শায়েখ সেই গ্রামে আবার গেলেন এবং মাত্র কয়েক বছরের মধ্যে অবস্থার কত পরিবর্তন সেটা তিনি দেখলেন। তিনি দেখলেন নারীরা হিজাব করছে না এবং রাস্তাঘাটে দাঁড়িয়ে অপরিচিত পুরুষদের সাথে কথা বলা এইসব কোনো সমস্যাই মনে করছে না। এই বাস্তবতাগুলো আমাদের বোঝা খুব জরুরি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমানে আমরা বাস করছি বিশ্বায়নের যুগে। টেলিভিশন এবং স্যাটেলাইটের যুগ সেটা অতীত হয়েছে, বর্তমানে চলে এসেছে উচ্চগতির ইন্টারনেট এবং মোবাইল ফোনের যুগ। এখন যদি আমরা মনে করি আমরা মুসলিম সংখ্যাপ্রধান দেশে বাস করি তাই আমাদের মেয়েরা নিরাপদ, তারা ইসলামী কালচার অনুসরণ করে বেড়ে উঠবে, এটা মনে করলে ভুল করা হবে। কারণ আমাদের ছেলেমেয়েদের বেশিরভাগ সময় কাটছে স্ক্রিনের সামনে, হোক সেটা টিভি পর্দা কিংবা ফোনের স্ক্রিন, এবং সেখানে তারা যা দেখছে সেটাই অনুসরণ করতে চাইবে, এটাই তো স্বাভাবিক। এটা গেল একদিকের অবস্থা। আরেকদিকে আজকালকার মায়েরা, তারা সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে টিভি সিরিয়াল ছেড়ে রেখে, তাই সন্তানরাও ওইসব নায়ক নায়িকাদেরকে তাদের চোখের সামনে আদর্শ হিসেবে দেখে বড় হচ্ছে, যার পরিণতিতে তারা নিজেরাও বেছে নিচ্ছে টিকটক কিংবা ইনস্টাগ্রাম স্টার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন, এই হচ্ছে বর্তমানে উম্মতের অধিকাংশ নারীর অবস্থা। তাই উম্মতের নারীদের অবস্থা সংশোধনের জন্য এবং মুসলিম হিসেবে আত্মপরিচিতি নির্মাণের জন্য উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী জানা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নবম কারণ, উম্মুল মুমিনিনদের জীবনী জানতে হবে ইসলাম বিদ্বেষীদের দেয়া অপবাদ থেকে আমাদের মায়েদের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য। উম্মুল মুমিনিনদেরকে কেন্দ্র করে বিভিন্ন অপবাদ দেয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার উদ্দেশ্যে। এর কারণ হচ্ছে বিশ্বব্যাপী আগ্রাসী গ্লোবাল কালচারের মুখে একমাত্র প্রতিরোধ হিসেবে দাঁড়িয়ে আছে ইসলাম। একটা সময় ছিল যখন দেশ ও ভৌগোলিক অবস্থান ভেদে মানুষের কালচারের পার্থক্য দেখা যেত, কিন্তু বর্তমানে বাস্তবতা হচ্ছে এটাই যে আফ্রিকার একটি ছেলে স্ক্রিনে যা দেখছে, নিউ ইয়র্কের কোনো একটি দামি ফ্ল্যাটে বসে একটি সাদা ছেলে ঠিক একই বিষয় দেখছে। তারা প্রযুক্তির কারণে একই বিষয় শিখতে পারছে, জানতে পারছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। এই গ্লোবাল কালচারের মুখে স্থানীয় কালচারগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এই অবস্থায় সমস্ত অন ইসলামিক সংস্কৃতির মুখে একমাত্র প্রতিরোধ হিসেবে দাঁড়িয়ে আছে ইসলাম। এটাই হচ্ছে ওদের জন্য লাস্ট ফ্রন্টিয়ার, আর আমাদের জন্য এটা হচ্ছে ইমান এবং কুফরের চূড়ান্ত সংঘাতের প্রস্তুতি পর্যায়ে। এই অবস্থায় ইসলাম বিদ্বেষী কুফুরী শক্তিগুলো এবং তাদের রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন সময় তাদের হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখা যায়। প্রায়ই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পবিত্র সহধর্মিনীদেরকে আক্রমণ করে অপমানজনক নানা রকমের কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, তাদের সম্মানকে হীন করার চেষ্টা করে মুসলিমদের কাছে। এর কারণ হচ্ছে যেন সাধারণ মুসলিমরা হীনমন্যতায় ভুগে এবং যেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা বাদ দেয়। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী না জানি, উম্মাহাতুল মুমিনিনদের জীবনী না জানি, যদি আমরা ইচ্ছাকৃতভাবে অজ্ঞ থাকি, তাহলে আমরা তো প্রকারান্তরে ইসলামের শত্রুদের সেই উদ্দেশ্য পূরণেই সহায়তা করে যাচ্ছি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা যে সমস্ত অপবাদ দেয় সেগুলো হচ্ছে মূলত অপব্যাখ্যা কেন্দ্রিক। আল্লাহ তাআলার একটি রহমত হচ্ছে এটা যে আল্লাহ তাআলা এই ইসলামের বিষয়গুলোকে সংরক্ষণ করেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। কোরআন এবং হাদিস এতটাই শক্তিশালী যে চাইলেই কোনো একজন ব্যক্তি বাইরে থেকে এসে একটা আজগুবি কাহিনী, মনগড়া কাহিনী বানিয়ে দিয়ে ইসলামের নামে চালিয়ে দিতে পারে না। এই দিনকে আল্লাহ তাআলা সুরক্ষিত করেছেন। কাজেই ইসলামের শত্রুরা যেটা করে সেটা হচ্ছে কোনো একটি ঘটনাকে আংশিকভাবে সামনে পিছিয়ে কিছু বাদ দিয়ে এবং ভুল প্রসঙ্গে ভুলভাবে অপব্যাখ্যা দিয়ে মুসলিমদের সামনে উপস্থাপন করে। তাই তাদের সেই সব বিষাক্ত প্রচারণা থেকে বাঁচার জন্য, নিজেদের ইমানকে হেফাজত করার জন্য জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার পবিত্র সহধর্মিনীদের জীবনী, বিভিন্ন ঘটনা এবং সেই সব ঘটনার পূর্বাপর ব্যাখ্যা জানতে হবে যেন কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। এবং এটি হচ্ছে উম্মাহাতুল মুমিনিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান রক্ষার একটি প্রাথমিক পর্যায়। আজকের আলোচনার সর্বশেষ পয়েন্ট, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী জানতে হবে নারীবাদ এবং অন্যান্য আধুনিক ফিতনা থেকে নিজেকে সুরক্ষার জন্য। এই নারীবাদ বা ফেমিনিজম কী জিনিস? এক কথায় বলতে গেলে নারীবাদীরা নারীদের অধিকারের কথা বলে, নারীর প্রতি বৈষম্য দূর করার কথা বলে, যেটা অনেকাংশেই ভালো। কিন্তু বাস্তবতা হচ্ছে দিনে দিনে এই ফেমিনিস্ট মুভমেন্ট নানাভাবে বিকশিত হয়ে বর্তমানে এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যে তাদের আলোচনা এটা শুধুমাত্র নারীদের প্রতি বৈষম্য দূর করার মাঝেই সীমাবদ্ধ নেই। একদিকে এই মতবাদে পুরুষদেরকে নারীর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয় এবং নারীদের ঐতিহ্যগত ও ধর্মীয় ভূমিকাকে হয় পুরোপুরি অস্বীকার করা হয় কিংবা ঘৃণা দৃষ্টিতে দেখা হয়। এই নারীবাদ বা ফেমিনিজমের উৎপত্তি হয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে। যেহেতু নারীবাদী আন্দোলন দিনে দিনে নানাভাবে বিকশিত হয়েছে এবং বর্তমানে নারীদের ঐতিহ্যগত এবং ধর্মীয় ভূমিকাগুলোকে অস্বীকার করা হচ্ছে অথবা ঘৃণার দৃষ্টিতে দেখা হচ্ছে, সেই কারণে মুসলিম নারীদের জন্য এই ফেমিনিজম একটি বিপজ্জনক মতবাদ হিসেবে আবির্ভূত হয়েছে। আল্লাহ তাআলা নারী পুরুষদের যে ভূমিকা, দায়িত্ব, কর্তব্য ঠিক করে দিয়েছেন, আধুনিক নারীবাদী মতবাদে সেগুলো পুরোপুরি অস্বীকার করা হয়, নয়তো অপব্যাখ্যা করা হয়। এভাবে ধীরে ধীরে রিদ্দা বা দিন ত্যাগের দরজা খুলে দেওয়া হয় নারীদের সামনে। আমরা আগেই বলেছি এটা সত্য, মানব ইতিহাসের একটি বিরাট অংশ জুড়ে নারীরা ছিল নির্যাতিত, এখনও পৃথিবীতে নারীরা নির্যাতিত। কিন্তু ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে, জাহিলিয়াত থেকে মুক্তির পর যেভাবে নারীরা তাদের অধিকার বুঝে পেয়েছে, নিরাপত্তা পেয়েছে, সেটা আর কোনো সভ্যতা কিংবা আদর্শ দিতে পারেনি। তাই কেউ যদি মনে করে ইসলামের বাইরে গিয়ে নারী অধিকার খোঁজার চেষ্টা করলে সফল হবে, এটা কখনোই সফল হওয়ার নয়। আমেরিকায় নারী স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল ইউরোপিয়ান সিস্টেমের তৈরি দাস প্রথার বিলুপ্তি এবং মাদক বিরোধী আন্দোলনের অতিরিক্ত অংশ হিসেবে। 1848 সালের কথা, সিনেকা ফলস কনভেনশনে নারীদের সম্পত্তির অধিকার, উপার্জনের অধিকার এবং তালাক প্রদানের ক্ষমতা, সন্তানের অভিভাবকত্ব, ভোটাধিকার এই সমস্ত বিষয়ে দাবি জানানো হলো। মূলত এই আন্দোলন শুরু হয়েছিল মাতাল স্বামীদের দুর্ব্যবহারের প্রতিবাদ হিসেবে। সেই সব মাতাল স্বামীরা গালিগালাজ করত, দুর্ব্যবহার করত, নারীদের উপর আঘাত করত, তাই সেই সমস্ত নারীরা তাদের অধিকারের জন্য আন্দোলনে নেমেছিল। কিন্তু মুসলিম দেশের নারীদের সাথে এই সব আন্দোলনের কী সম্পর্ক? মুসলিম নারীদেরকে তো ইসলাম আগে থেকেই সুরক্ষিত করেছে। জাহিলিয়াতের কবল থেকে ইসলাম যেভাবে নারীদেরকে মুক্তি দিয়েছে, অধিকার দিয়েছে, সেই বিষয়গুলো জানার জন্য, বুঝার জন্য আমাদেরকে জানতে হবে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, তাদের জীবনী। অন্যথায় নারীবাদী, পুঁজিবাদী, ভোগবাদী, বস্তুবাদী সহ যত বাতিল মতবাদ আছে, তারা দিনরাত বিভ্রান্ত প্রচারণা চালিয়ে মুসলিম নারীদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা প্রায়ই দেখি, ওরা বলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন স্মার্ট বিজনেস ওমেন ছিলেন, সিইও ছিলেন, কিন্তু তিনি কিভাবে ব্যবসা করেছেন সেটা তারা বলে না। এছাড়া এটা যে তার ইসলামপূর্ব জাহিলি যুগের একটি ঘটনা সেটাও তারা বলে না। ইসলাম গ্রহণের পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কী করেছেন, তার সমস্ত সম্পত্তি খরচ করেছেন আল্লাহর দিনের জন্য, আল্লাহর রাসূলের খেদমতের জন্য, এই কথাও তারা কখনো বলে না। ওরা বলে না ইসলামপূর্ব যুগেও খাদিজা কখনো পুরুষদের সাথে মিশে বাইরে গিয়ে কাজ করেননি, তিনি শুধু অর্থ বিনিয়োগ করেছিলেন। একইভাবে ওরা বিভ্রান্ত করার জন্য বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন লেকচারার ছিলেন, অথচ বাস্তবতা কী ছিল, তিনি হাদিস শিখাতেন এবং পর্দা রক্ষা করে, তিনি কখনও কোনো গায়ের মাহরাম পুরুষের সাথে দেখা করেননি, তিনি থাকতেন ঘরের ভেতরে, ছাত্ররা থাকত বাইরে মসজিদে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর এবং মসজিদ ছিল পাশাপাশি, মাঝে ছিল একটি দরজা। এভাবে তিনি পর্দা রক্ষা করে হাদিস শেখাতেন, সেই কথাকে তারা এখন এভাবে বলছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা লেকচারার ছিলেন। এভাবে বলতে বলতে তাদের একদল বলা শুরু করেছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি নাকি ছিলেন এই উম্মতের প্রথম মুসলিম নারীবাদী। এইসব কথার কতটুকু সত্য আর কতটুকু অপব্যাখ্যা সেটা জানতে হলে, বুঝতে হলে আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, তাদের জীবনী বিস্তারিতভাবে জানতে হবে। অপপ্রচারকারীদের অপবাদ এবং ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সবশেষে প্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা নারীদেরকে মর্যাদা এবং সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে, নারীত্বের মাধ্যমে। নারীরা সেই অধিকার এবং মর্যাদা বুঝে পাক, এটা আমরাও চাই। তবে বাস্তবতা হচ্ছে অধিকার কখনো মুখের কথার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। আইন ও অধিকারের কথা কাগজে কলমে লেখা থাকে ঠিকই, কিন্তু সেটাকে প্রতিষ্ঠিত করতে হয় সংগ্রামের মাধ্যমে, রক্ত এবং ঘামের মাধ্যমে। তাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি উম্মাহাতুল মুমিনিন এই সিরিজ জীবনী আলোচনা সেটা হোক আমাদের সেই কাজের একটি অনুপ্রেরণা এবং শক্তি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তাআলার দেওয়া দিন ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে নারীরা যেন তাদের প্রাপ্য অধিকার বুঝে পায়, যে অধিকার আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।